আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আরেকটি সুযোগ আমরা পেয়েছি যেন আমরা আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। আর প্রশংসা স্বরূপ আমরা প্রথমে একটা গান করব এবং এই গানের পরে আমরা আমাদের নির্ধারিত পাঠে আমরা চলে যাব। আসুন আমরা গান করি,
প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়, আলোকে আধারে ভুবন মাঝারে, আলোকে আধারে ভুবন মাঝারে, পাই তব কত পরিচয় বর্ণনা করা নাই যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়, যদি দিবানিশি ভরি প্রশংসা করি, দিবানিশি ভরি প্রশংসা করি, শেষ কভু হবে না কুয়া আর বর্ণনা করা নাহি যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়।
আসুন আমরা আমাদের ভাই আনসারির মধ্যে দিয়ে সঙ্গে আমরা প্রার্থনায় যাই এবং এই প্রার্থনার পরে আমরা পাঠ আলোচনায় যাব।
আসুন প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি এই সময়, কেননা তুমি আমাদেরকে আবার একটা সুযোগ দিয়েছো তোমার বাক্য নিয়ে আলাপ করতে। আমরা যেন আরো নতুন ভাবে শিখতে পারি এবং যারা এই রেকর্ডিং শুনবে তারা যেন তোমার বাক্য সুন্দরভাবে গ্রহণ করতে পারে, শিখতে পারে, সেটা আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের এই পাঠের শেষ পর্যন্ত তুমি থাকো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। আসুন আমরা আজকে আমাদের আলোচনার বিষয় যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, কিভাবে আমরা ঈশ্বরকে জানতে পারি সেই বিষয় আমরা আলোচনা করব। আজকে যে আমাদের নির্ধারিত পাঠ আছে, এই পাঠের বিষয়বস্তু হচ্ছে যে ক্রুশের উপরে মৃত্যু বরণ করে আমাদের জন্য কি উপকার করলেন, অর্থাৎ কে ক্রুশের উপর মৃত্যু বরণ করলেন? যীশুখ্রিস্ট। তো যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে আমরা কি উপকার পেলাম, মানব জাতি, জগতের মানব জাতি কি উপকার পেল? হয়তো কেউ মনে করে যে যীশুখ্রিস্ট শুধু জিহুদীদের জন্য আসছে, গ্রিকের জন্য আসছে, কেউ কেউ মনে করে। কিন্তু আসলে বাইবেল কি বলে? বাইবেল যেমন মতি 28 অধ্যায় 19-20 পদের মধ্যে যীশুখ্রিস্ট বলছেন শিষ্যদেরকে, তাহার সাহাবিদেরকে বলছেন, তোমরা সমুদয় জগতে যাও এবং সমস্ত সৃষ্টির কাছে, সমস্ত মানুষের কাছে আমার সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাস করে তাদেরকে পিতা পুত্র এবং পবিত্রত্বার নামে বাপ্তাইজিত করো। সুতরাং যীশুখ্রিস্ট এসেছেন যেন জগতের সমস্ত মানুষ তার মধ্যে দিয়ে মুক্তি পায়। এটা কোন যীশুখ্রিস্ট আসলে কোন নির্ধারিত জাতির জন্য বা নির্ধারিত গোষ্ঠীর জন্য আসেন নাই, তিনি এসছেন সমুদয় জগতের জন্য। এবং যখন একদায় 12 পদের মধ্যে আছে, তবে যতজন তাহার নামে বিশ্বাস করিয়া তাহাকে গ্রহণ করিল তাদের প্রত্যেককে তিনি তার সন্তান হওয়ার, অর্থাৎ আত্মিক সন্তান হওয়ার অধিকার দান করিলেন। সুতরাং আরো এইভাবে আরো অনেক ভার্স আছে বাইবেলের মধ্যে, সারা বাইবেলে ভার্স ছড়িয়ে আছে যে যীশুখ্রিস্ট কেবলমাত্র জিহুদীদের জন্য বা গ্রিকের জন্য আসেন নাই, কিন্তু সমুদয় জগতের জন্য, সমুদয় সৃষ্টির জন্য তিনি এই জগতে তিনি এসেছিলেন। এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে আমরা কি উপকার পেলাম সেই বিষয় আমরা বিভিন্ন বাইবেল ভার্স আমরা পড়ব। আর প্রথমত আমরা যে বাইবেল ভার্সটা পড়ব সেইটা হচ্ছে ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদ, একটি ছোট বাইবেল পদ, কিন্তু তথাপিও আমরা দেখব সেখানে মহৎ বিষয় রয়েছে। আসুন আমরা আমাদের ভাই ডেভিড আনসারির কাছ থেকে শুনি।
ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদ, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে শুচিকৃত হয় এবং রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না।
আমেন। ব্যবস্থা অনুসারে, ব্যবস্থা বলতে তৎকালীন সময়, যেমন অব্রাহামের সময় আমরা দেখতে পাচ্ছি যে পশু বলি দেওয়া হতো, পশু বলি দেওয়া হতো। মানুষ মনে করে যে রক্তের প্রয়োজন আছে এবং সেই রক্তের মধ্যে দিয়ে মানুষ তার গুণা মাফ হয় বা তার পাপ থেকে সে মুক্তি পায়, কারণ পরের যেটুকু আছে রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। এইটা দ্বিতীয়ত, প্রথম হচ্ছে সকলেই রক্তে শুচিকৃত হয়, রক্তে মানুষ শুচি হয়, কিন্তু দ্বিতীয় অংশের মধ্যে যেটা আছে রক্তসেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। এখনো মানুষের বদ্ধমূল ধারণা রয়েছে যে পশু বলির মধ্যে দিয়ে বা পশুর রক্তের মধ্যে দিয়ে মানুষ পাপ থেকে মুক্ত হয়, কিন্তু বাইবেল কি বলে? আমরা প্রকাশিত বাক্য ১ অধ্যায় ৫ এবং ৬ পদ আমরা যদি দেখি এবং ইব্রীয় ২ অধ্যায় ১৪ থেকে ১৫ পদ, এই দুটো পদের মধ্যে আমরা আসল সত্যিকার রক্তের বিষয় আমরা দেখব।
প্রকাশিত বাক্য প্রথম অধ্যায় ৫ এবং ৬ পদ, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন, তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। আর ইব্রীয় ২ অধ্যায় ১৪ এবং ১৫ পদে লেখা আছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন, আমেন,
আমেন। প্রকাশিত বাক্য ১ অধ্যায় ৫ ৬ পদের মধ্যে আমরা দেখতে পাই, পাঁচের মধ্যে আছে, যিনি আমাদিগকে প্রেম করেন, মনে করেন এখানে যেটা লেখা আছে যিনি আমাদিগকে প্রেম করেন, তাহলে কিনি, কে প্রেম করেন? যখন ৩ অধ্যায় ১৬ পদের মধ্যে আছে যে কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলেন, ঈশ্বর ইব্রীয়দের প্রেম করলেন লেখা নাই, ঈশ্বর জিহুদীদের বা গ্রিকদের প্রেম করলেন এমন কিছু লেখা নাই, বা কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে প্রেম করলেন এমন কিছু লেখা নাই, কারণ আছে যে কারণ ঈশ্বর জগৎকে প্রেম করলেন। জগতের মধ্যে যত মানুষ আছে সমস্ত সৃষ্টিকে তিনি প্রেম করলেন, সুতরাং এখানে কোন নির্দিষ্ট কোন গোষ্ঠী বা কোন জাতি বলতে বুঝাচ্ছে না। তাইলে যিনি আমাদের প্রেম করেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, যখন ১৩ অধ্যায় ৩৪ পদের মধ্যে আছে যে আমি যেমন তোমাদিগকে ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো, এবং প্রথম করন্থীয় ১৩ অধ্যায় ৪ পদ যদি আমরা দেখি যে প্রেম কি, প্রেম ঝগড়া করে না, প্রেম ঈর্ষা করে না, প্রেম অহংকার করে না, প্রেম রাগিয়ে ওঠে না, প্রেম অন্যের দুঃখে দুঃখিত হয় এবং প্রেম অন্যের দুঃখে আনন্দিত হয় না। প্রেম এই জগতে আসিয়াছে। আমরা যদি প্রথম যখন ৩ অধ্যায় দেখি, প্রথম যখন পুরাটা যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখব ঈশ্বরের প্রেম কিভাবে মানুষকে আকৃষ্ট করেছে, ঈশ্বরের প্রেম প্রভু যীশু খ্রিস্টের প্রেম কিভাবে সমস্ত জগৎকে তিনি তার কাছে নিয়ে এসেছেন, কারণ প্রেমের মধ্যে, যেমন রোমিও ৫ অধ্যায় ৮ পদের মধ্যে আছে, যে রোমিও ৫ অধ্যায় যেমন ৮ পদের মধ্যে আছে যে আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। যেন খ্রিস্টের প্রাণ দেওয়া মানে কি? তিনি রক্ত দিছেন, রক্ত ঢেলে দিছেন, কারণ বাইবেল বলে রক্তের মধ্যে জীবন আছে। কারো প্রাণ যদি চলে যায় মানে তার রক্ত চলে যায়, তার রক্ত মরে যায়। মানুষের যেমন লুকিমিয়া হয়, লুকিমিয়া হলে কি হয়?
রক্ত বৃদ্ধি হয় না,
রক্ত বৃদ্ধি হয় না, কারণ রক্তে কি আছে?
সেই রোগ আছে,
সেই রোগ আছে এবং সেই জন্য রক্তটা চলে যায়, আবার বাইবেল বলে সেই রক্তের মধ্যে জীবন আছে, তাই রক্ত যখন চলে যায় আস্তে আস্তে জীবনও চলে যায়। তো যীশু খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। দ্বিতীয় অংশের মধ্যে লেখা আছে তিনি নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করলেন। তাইলে আমরা ইব্রীয় ৯ অধ্যায় ২২ পদের মধ্যে আমরা দেখেছি যে রক্ত সেচন ব্যতীত রেখে পাপ মোচন হয় না, এবং সেইটার সাথে মিল রেখে আমরা এখানে বলছি যে এখানে কি বলছে যে নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করলেন, পাপ হইতে মুক্ত করলেন অর্থাৎ পাপ থেকে আমাদেরকে শুচি করলেন। সুতরাং আমরা এখানে পরিষ্কার দেখতে পাই যে যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে আমরা মৃত্যুর ডেফিনেশন আমরা দেখলাম, যখন আমাদের শ্বাসবায়ু চলে যায়, যখন আমাদের রক্তের ক্রিয়া বন্ধ হয়ে যায়, যখন আমাদের রক্ত থেকে জীবন বের হয়ে যায়, তখনই মানুষ মৃত্যুবরণ করে, এবং সেই রক্ত দ্বারা তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করিয়াছেন। ক্রুশের উপরে মৃত্যু, কারণ যীশুকে ক্রুশে দেওয়া হয়েছে, এবং সেই ক্রুশে দেওয়ার সময় তার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে, যে পরিমাণ রক্ত ঝরেছে, সেই পরিমাণ রক্ত আর কারো কাছ থেকে কারো মৃত্যুর সময় পড়ে না। অত্যাচারে, চাবুকের আঘাতে, কষাঘাতে এবং প্রেকের তার হাত পায় বড় বড় প্রেক দেওয়া হয়েছিল, এবং সেই প্রেকের রক্ত, সেই রক্তের স্রোতধারায় আজকে জগতের মানুষ পাপ থেকে মুক্ত হয়েছে, সেটাই এখানে বোঝানো হচ্ছে। সুতরাং আমরা এখানে স্পষ্ট করে এই দুইটা পদের মধ্যে দেখতে পাচ্ছি যে রক্তের মধ্যে দিয়ে পাপ সোচন হয়, এবং ইব্রীয় ২ অধ্যায় ১৪-১৫ পদ আমরা পড়েছি, এবং সেখানে লেখা আছে সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখনও তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। অর্থাৎ তিনি রক্ত মাংসের শরীর নিয়ে এই পৃথিবীতে জীবন ধারণ করলেন, তিনি ঈশ্বর হইয়াও, কারণ ফিলিপীয় ২ অধ্যায় ৫ পদের মধ্যে আছে যে তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতেও, অর্থাৎ তিনি ঈশ্বর হইয়াও তিনি মানুষের রক্ত মাংসের দেহ ধারণ করলেন। কারণ যোহন ১ অধ্যায় ১ পদের মধ্যে আছে যে আদিতে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, এবং সেই বাক্য ঈশ্বরই ছিলেন, এবং ১৪ পদের মধ্যে আছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। সো এখানে যেটা লেখা আছে ইব্রীয় ২ অধ্যায় ১৪-১৫ পদের মধ্যে যে যখন রক্ত মাংসের ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে দিয়াবলকে শক্তিহীন করতে পারেন, যাহারা মৃত্যু ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করতে পারেন। সো মৃত্যু দ্বারা, অর্থাৎ মৃত্যু হতে হইলে তো দেহ মাংস, রক্ত মাংসের দেহ হতে হবে না, তাহলে তিনি যে রক্ত সেচন করে আমাদের মুক্ত করবেন, এবং তিনি যে ক্রুশের উপর মরবেন, এবং তিনি যে রক্ত মাংসের দেহ হইতে তিনি আত্মিক দেহ ধারণ করার জন্য রক্ত মাংসের দেহকে শেষ করতে হবে, সেই জন্য তার রক্ত মাংসের দেহ ধারণ করা উচিত ছিল, এবং সেই জন্যই তিনি ধারণ করেছেন, নতুবা তার কোনো প্রয়োজন ছিল না যে তিনি কেন রক্ত মাংসের দেহ নিয়ে জন্মগ্রহণ করবেন, যেটা আমরা যোহন ১ অধ্যায় ১৪ পদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেখানে এই জন্য এই কারণটা যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, তাহলে মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, মৃত্যুর ক্ষমতা কার হাতে থাকে? শয়তান। শয়তান হইছে মৃত্যুর রাজা, মৃত্যু রাজ্যের, কেমন, মৃত্যু রাজ্যের অধিকর্তা বা শাসনকর্তা, কর্তৃত্বকারী হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুকে শক্তিহীন করতে পারেন, এবং আমরা রোমিও প্রথম করন্থীয় ১৫ অধ্যায়ের মধ্যে আমরা যদি একেবারে শেষের দিকে দেখি, আর সেখানে লেখা আছে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, কেমন, মৃত্যুর হুল পাপ, এবং পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ যে ঈশ্বরের দয়ার মধ্যে দিয়ে আমরা সেই মৃত্যুকে জয় করতে পেরেছি। তাই প্রভু যীশু খ্রিস্ট যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, যারা তাকে বিশ্বাস করে, যারা তার উপর ইমান আনে তারাও সেইভাবে মৃত্যু থেকে জীবিত হইয়া উঠবে। এইটাই হচ্ছে একটা কনফার্মেশন, বা এটা হচ্ছে আমাদের নিশ্চয়তা, এটা হচ্ছে অ্যাসুরেন্স, না এটা হচ্ছে আমাদের নিশ্চয়তা। এবং এর সাথে সমন্বয় রেখে যদি আমরা আরেকটা পাঠ আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে যোহন এক অধ্যায় ২৯ পদের মধ্যে কি লেখা আছে। যোহন এক অধ্যায় ২৯,
পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলে আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান।
সো এখানে আমরা দেখতে পাই যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, এই স্টেটমেন্ট দিয়েছিল জন দ্য ব্যাপটিস্ট, অর্থাৎ বাপ্তিস্মদাতা যোহন, তিনি এইটা করেছিলেন। যীশুকে আসতে দেখে তিনি বলছিলেন যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ল্যাম্ব অব গড। এবং এই ল্যাম্ব মেষশাবক এইটা শুধু আদিপুস্তক ৩ অধ্যায়ের মধ্যে বর্ণিত রয়েছে। কেমন আদিপুস্তক ৩ অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে স্বয়ং ঈশ্বর একটা মেষকে বলি দিলেন। এবং একইভাবে আমরা অব্রাহামের ছেলে ইশহাককে যখন বলি দেওয়া হলো বা বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হলো, তখন সেই ইশহাকের পরিবর্তে কাকে বলি দেওয়া হলো, একটি মেষকে। এবং এই মেষের মধ্যে দিয়ে সেই বলি প্রকাশিত হলো, প্রুফ করা হলো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলিকৃত হলেন। এবং আজকে আমরা সেই জিনিসটা এখানে দেখতে পাই যে এই জন্য তাকে বলা হচ্ছে মেষশাবক। এবং এটা যোহন বাপ্তিজক তিনি বলছেন যে যিনি জগতের পাপভার লইয়া যান, জগতের সমস্ত পাপ তিনি নিয়ে যান, অর্থাৎ জগতের সমস্ত, জগতের পাপ বলতে এখানে কোন জিহুদীদের পাপের কথা বলা হয় নাই, কোন গ্রিকের কথা বলা হয় নাই, বলা হচ্ছে কি জগতের পাপ ভার লইয়া যান। যীশু খ্রিস্টকে যখন ক্রুশের উপর দেওয়া হয়েছিল তখন তিনি চিৎকার করে বলছিলেন, এলোই এলোই লামা সবাক্তানি, এর অর্থ হচ্ছে ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। ঈশ্বরের সঙ্গে কিছু সময়ের জন্য তার বিচ্ছেদ হয়েছিল যখন তিনি এই জগতের পাপভার নিজের কাঁধের উপর নিলেন, যখন তিনি সমস্ত জগতের পাপভার নিজের কাঁধের উপর নিলেন, তখন ঈশ্বরের সঙ্গে কিছু সময় তার বিচ্ছেদ হয়েছিল। এবং সেই সময় তিনি মৃত্যুর মুখে ছিলেন এবং মৃত্যু যন্ত্রণার সত্যিকার অর্থ তিনি ভোগ করেছিলেন। সেই জন্য বলছিলেন যীশু খ্রিস্ট এলোই এলোই লামা সবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছিলে। এবং এখানেই সেই কথা বলা হচ্ছে যে তিনি জগতের পাপ ভার কাঁধের উপর নিয়েছিলেন। সো বিফোর দ্য বার্থ অব জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে এবং পরবর্তীতে জন্মের পরের সব জেনারেশনকে তিনি পাপমুক্ত করার জন্য তিনি জগতের পাপ ভার তিনি নিজের উপর তুলিয়া লইলেন। কারণ কেন ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন সেই মুহূর্তে, কারণ তার মধ্যে সমস্ত পাপ, জগতের পাপ ভার তার মধ্যে চলে এসেছিল। সেই জন্য, কারণ ঈশ্বর এত পবিত্র, এত নির্মল চক্ষু, যে আমরা যদি হবক্কুক এক অধ্যায় দেখি সেখানেও লেখা রয়েছে যে ঈশ্বর এত পবিত্র, তার চক্ষু এত নির্মল যে তিনি মন্দ দেখিতে পারেন না, তিনি মন্দ দেখিতে পারেন না। দেয়ার ইজ নো লিঙ্ক, নো কানেকশন বিটুইন ডার্কনেস অ্যান্ড লাইট। কেমন আলো এবং অন্ধকারের মধ্যে কোন সম্পর্ক থাকতে পারে না। পাপ এবং আলো বা পাপ এবং পুণ্য দুটো একসঙ্গে চলতে পারে না, দুটো একসাথে চলতে পারে না। সেই জন্য ঈশ্বর সেই সময় যীশু খ্রিস্টকে তিনি মৃত্যুর হাতে ছেড়ে দিলেন। তিনি সেই সময় তার সঙ্গে তিনি ছিলেন না, কারণ তিনি সমস্ত জগতের পাপ ভার তিনি নিজের উপর তুলে নিলেন। এবং সেই কথাই যোহন বাপ্তাইজক তিনি বলছেন যিনি জগতের পাপ ভার তুলিয়া লইলেন। সো সেই আলো, সেই বিষয়ে আমরা দেখিয়াছি যে যীশু খ্রিস্টই ছিল সেই আলো। তিনি বলছেন আমরা যদি যোহন ৮ অধ্যায় ১২ পদ দেখি, এবং আমরা যদি যখন ১২ অধ্যায় ৪৪ থেকে ৪৬ পদ আমরা দেখি, সেখানে কি লেখা আছে আমরা শুনব।
যীশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতেই বিশ্বাস করে, এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন। তিনি জ্যোতিষ্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, আমি জ্যোতিষ্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে।
দেখেন ভাই বোনেরা, সেই একই অবস্থা এখানে, যে পাপ আর অন্ধকার দুটা এক, এবং পুণ্য বা ভালো, ধার্মিকতা এবং অন্ধ আলো, এ দুটো এক। আর প্রভু যীশু খ্রিস্ট সেই কথাই তিনি বলছেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাতে পাঠাইয়াছেন। তাইলে কে পাঠিয়েছেন? ঈশ্বর। সেই ঈশ্বরকেই বিশ্বাস করে, বলছে তাহাতেই বিশ্বাস করে, যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন। যেমন আমরা যদি যোহন ১৪ অধ্যায় পড়ি, সেখানে ফিলিপের সাথে যীশুখ্রিস্টের একটা কথোপকথন ছিল। যীশুখ্রিস্টকে ফিলিপ বলেছিল যে প্রভু ঈশ্বরকে, পিতাকে আমাদের দেখাউন। আর যীশুখ্রিস্ট তখন এই স্টেটমেন্টটাই দিয়েছিলেন, যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে, যে আমাকে দর্শন করে। এখানে ভিন্নভাবে লেখা রয়েছে, যে পিতাকে দর্শন করে সে, যে আমাকে দর্শন করে সে পিতাকে দর্শন করে। যিনি আমাকে দেখিয়াছেন বা আমাকে বিশ্বাস করে সে কখনোই অন্ধকারে থাকিবে না, অর্থাৎ সে, আমি জ্যোতিস্বরূপ। তিনি বলছেন আমি জ্যোতি, আমি জ্যোতিস্বরূপ। এবং সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৪ থেকে ৪৬ পদের মধ্যে, আমরা ৪৬ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি যোহন ৮ অধ্যায় ১২ পদ দেখি, সেখানে কি লেখা আছে? যোহন ৮ অধ্যায় ১২ পদের মধ্যে সেখানে লেখা আছে, যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, আমি জগতের জ্যোতি। তিনি জগতের জ্যোতি অর্থাৎ আলো। যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে, জীবনের দীপ্তি পাইবে। ভাই বোনেরা, জীবনের দীপ্তি, জীবনের আলো পাওয়ার জন্য যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে আহ্বান করছেন। যীশুখ্রিস্ট, আমরা যদি যোহন ১৪ অধ্যায় ৬ পদের মধ্যে দেখি, যীশুখ্রিস্ট সেই কথা বলেন যে আমি পথ, সত্য ও জীবন। এবং এই যোহন ৮ অধ্যায় ১২ পদের মধ্যে তিনি বলছেন সে জীবনের দীপ্তি পাবে, অর্থাৎ যীশুখ্রিস্ট দীপ্তি, সেই দীপ্তিস্বরূপ জীবন পাবে যারা তার কাছে আসবেন। আর আমাদের উদ্দেশ্য যেটা ছিল, যে যীশুর মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের কি উপকার হবে, উপকার এইটাই যে আমরা তার মধ্যে দিয়ে জীবন জীবন পাব, জ্যোতিস্বরূপ হব। কারণ আমরা যদি মতি ৫ অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যে তোমরাই জগতের আলো। কেমন আলো! কখনো পাহাড়ের উপরে লুকায়িত থাকতে পারে না, না অন্ধকারে কখনো লুকায়িত থাকতে পারে না। সুতরাং আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট এই কথা বলছেন, আমি জ্যোতিস্বরূপ হইয়া জগতে আসিয়াছি। তাই আলো হইয়া তিনি আসছেন, তিনি অন্ধকারে আসেন নাই, তিনি জ্যোতি হইয়া আসছেন। এবং তার সিম্বল আমরা দেখতে পাই যে তার যখন জন্ম হয়েছিল, তখনও আকাশে সেই জলঝল করা উজ্জ্বল নক্ষত্র প্রকাশিত হয়েছিল, অর্থাৎ তিনি জ্যোতি হিসাবে তিনি এসেছিলেন। সেই জ্যোতির নিদর্শন আমরা তার জন্মের সময় সেই ইরান দেশের, প্রাচ্য দেশের সেই পণ্ডিতেরা দেখেছিল এবং তাকে খুঁজে পেয়েছিল, কারণ তিনি অন্ধকারে লুকায়িত ছিলেন না, তার আলো মানুষ দূর দূরান্ত থেকে। তিনি প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন, বেতলেহেম শহরে, আর বেতলেহেমের শহরে জন্মগ্রহণ করছে সেইটা কোত্থেকে দেখেছিল? ইরান দেশে। তাই ইরান দেশের পণ্ডিতেরা, রাজসভার পণ্ডিতেরা তার খোঁজ করতে এসেছিল, আর সেটা আমরা দেখতে পাই। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসেছিলেন, তিনি কি হিসাবে আসছেন? আলো হিসাবে। যদিও তিনি প্রভু, তথাপি তিনি এই কথা বলছেন যে আমরা কি উপকার পাই, তিনি আমাদের সেবা করতে এসেছেন না, তিনি আমাদের সেবা করতে এসেছেন। সেবার মধ্যে দিয়ে তিনি জগৎকে কি করেছিলেন, মুক্ত করেছিলেন, জয় করেছিলেন, সেবা। আজকে যদি আমরা ঈশ্বরে বিশ্বাসী সন্তান সন্ততি দেখি, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়, তারা সারা জগতে সেবা করছে, সেবামূলক প্রতিষ্ঠান, হাসপাতাল, এটা সেটা, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে জগতের সেবা করছে। যখন তারা সেবা করে তখন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সেবা করছে। কোন নির্ধারিত গ্রিকদেরও সেবা করে না, খ্রিস্টানদের সেবা করে না, সব মানুষের সেবা করে এই খ্রিস্টান অর্গানাইজেশন গুলো বিনা পয়সায়। এইভাবে আমরা আর কোথাও দেখি না, কেউ করে না এইরকম বিনা পয়সায় আত্মদান করা, সেবা করা কেউ করে না। আমরা মাদার তেরেজার সেবার কথা দেখতে পাই, বিভিন্ন চ্যারিটি মিশন, চ্যারিটি হাসপাতাল আমরা দেখতে পাই যে যিশু সেবা করেন। এবং সেই সেবা সম্পর্কে আমরা একটা বাইবেল পদ দেখি, মার্ক 10 অধ্যায় 45 পদ, কিন্তু আমরা আসলে 43, 44 এবং 45 তিনটা পদ আমরা পড়ব মার্ক 10 অধ্যায়ের মধ্যে থেকে। মার্ক 10 অধ্যায় 43, 44 এবং 45 পদ, তিনটা পদ আমরা পড়ব। আমরা সেখানে দেখব যে কি লেখা আছে। 43 থেকে আমরা পড়ি,
তোমাদের মধ্যে সেরূপ নয়, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে সকলের দাস হইবে। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।
এখানে যীশুখ্রিস্ট যে সেবা করতে আসছেন এবং আমাদেরকেও সেইভাবে তিনি শিক্ষা দিচ্ছেন যেন আমরাও সেবা করি, আমরাও যেন সেবা করি। আর সেই জন্যই খ্রিস্টে বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা তারা মানুষের সেবা করে, সেবামূলক প্রতিষ্ঠান, চ্যারিটেবল ডিসপেন্সারি, চ্যারিটেবল হসপিটাল, কেমন প্রতিষ্ঠান, কম্প্যাশনের, বাংলাদেশে একটা কম্প্যাশন মিনিস্ট্রি আছে যে সব বাচ্চা কাচ্চাদের সেবা করে, তাদেরকে খাওয়ায় বিনা পয়সায়, খাওয়ায়, পয়সা করি দেয়, টাকা পয়সা দেয়, লেখাপড়া করায়, এই যে মানে সেবা করা, এটা যীশুখ্রিস্টের শিক্ষা। তাই যীশুখ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে, যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আমরা এই উপকার পাই যে সেবার শিক্ষা। তিনি বলছেন কেউ যদি সেবা মানে সেবা পাইতে চায় তবে সে সেবা করুক, সেবা করুক, কারণ সেবা না করলে আমরা সেবা কিভাবে পাব। যীশুখ্রিস্ট তিনি সেই সেবা কাজটি করেছিলেন, কারণ তিনি বলছেন যে মনুষ্যপুত্র অর্থাৎ মানুষ হিসাবে তিনি এসেছিলেন, সেই জন্য তাকে বলা হয় মনুষ্যপুত্র। অর্থাৎ মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে এসেছেন। অর্থাৎ তার প্রাণ, তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে তিনি নিজের প্রাণ দিলেন যেন সবাই তার মধ্যে দিয়ে মুক্তি পায়। এইটা হচ্ছে আমাদের মূল বিষয় যে কিভাবে আমরা সেই মুক্তির মূল্য হিসাবে প্রভু যীশু খ্রিস্ট পেইড দ্য প্রাইস, অর্থাৎ তিনি মুক্তির মূল্য মানে কি, তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। মুক্তি শব্দের অর্থ হচ্ছে যে কোন খারাপ অবস্থা থেকে কাউকে উদ্ধার করা। মুক্তি মানে উদ্ধার, মুক্তি মানে পরিত্রাণ, কেমন। সেই যীশু খ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, এবং সেই জন্য তিনি মূল্য দিয়েছেন, মুক্তির মূল্য, এবং সেই মূল্য প্রাইস, আর সেই প্রাইসটা হচ্ছে রক্ত। তিনি তার অমূল্য জীবন আমাদের জন্য দিয়েছেন, সেই জন্য আমাদের আর কোন মূল্য দিতে হয় না। যারা তার উপর বিশ্বাস করে, কেমন, তুমি যদি প্রভুতে বিশ্বাস করো তবে পরিত্রাণ পাইবে, প্রভুতে বিশ্বাস করলে পরিত্রাণ পাইবে মানে মুক্তি পাইবে, পাপ থেকে উদ্ধার পাবে। এবং এই বিষয় আমরা সেই মুক্তির সম্পর্কে, সেই মূল্য সম্পর্কে আমরা রোমিও 3:23-26 আমরা একটা পদ পড়ব, রোমিও 3:23-26।
কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, ওহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়, তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতার পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হয়েছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন।
হ্যাঁ ভাই বোনেরা, এই পদটা রোমীয় ৩ অধ্যায় ২৩ থেকে ২৬ পদ যদি আপনারা খুব গভীরভাবে পড়েন এবং এর সত্যিকারের অর্থ আপনারা এক এক অংশ করে, পদের এক একটি অংশ করে আপনারা যদি পড়েন, তাহলে আপনারা দেখতে পান যে যীশুখ্রিস্ট সেই বিনামূল্যে, বিনামূল্যে এখানে কি বলছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহ, অর্থাৎ পরিত্রাণ। আমরা পরিষ্কার করে দেখতে পাই যে ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ যদি আমরা পড়ি, ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদের মধ্যে সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে বিনামূল্যের বিষয়টা, বিনামূল্যে কিভাবে সেটা হয়। কারণ এখানে লেখা আছে, আমরা শুনি,
কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ কেউ শ্লাঘা না করে।
হ্যাঁ, সো আমরা এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে অনুগ্রহে বিশ্বাস, অর্থাৎ সালভেশন বাই গ্রেস, অর্থাৎ অনুগ্রহে পরিত্রাণ, সালভেশন বাই গ্রেস থ্রু ফেইথ, বিশ্বাসের মধ্য দিয়া, অর্থাৎ বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি এবং পেয়েছি। যারা তাকে বিশ্বাস করেছে, লেখা আছে থ্রু ফেইথ, অর্থাৎ বিশ্বাসের মধ্যে দিয়ে এই অপশন রয়েছে, শুধু কোন নির্ধারিত গোষ্ঠীর জন্য না, সকল জগতের মানুষের জন্য, জগতের সকল মানুষের জন্য এই ব্যবস্থা রয়েছে যে বিনামূল্যে, বিনামূল্যে, বিনামূল্যে মানে বাই গ্রেস। কারণ আমরা সেই যখন ৩ অধ্যায় ১৬ পদ যদি দেখি যে কারণ ঈশ্বর জগৎকে প্রেম করলেন, তিনি আপনার প্রেম প্রদর্শন করলেন জগতের জন্য। সুতরাং কেউ কেউ হয়তো আবার বলে থাকতে পারে যে যীশুখ্রিস্ট আসছেন সেই ইসরায়েলদের জন্য, বা তিনি আসছেন যেমন রোমীয় ১ অধ্যায় ১৬ পদের মধ্যে লেখা আছে যে প্রথমত জিহুদীদের জন্য এবং পরে গ্রিকদের জন্য। কেমন এইটা, এই গ্রিক মানে যদি আমরা দেখি যে জেন্টাইল, ফার্স্ট মানে জুস অ্যান্ড জেন্টাইলস, সো জেন্টাইলস মানে সমস্ত মানুষ, জিহুদি ছাড়া, ইসরায়েল ছাড়া যারা আছে জগতের সমস্ত। এবং আমি অনেকগুলো পদ আপনাদের পড়েছি, আরো অনেকগুলো পদ আছে যে তিনি শুধু কোন নির্ধারিত গোষ্ঠীর জন্য আসেন নাই। কারণ আমি সেই মতি ২৮ অধ্যায় আমরা পড়ে শুনাইলাম আপনাদের কাছে, যে মতি ২৮ অধ্যায়ের মধ্যে যে বিষয়ে লেখা আছে যে তিনি তার সাহাবীদেরকে বা শিষ্যদেরকে তিনি বলেছিলেন, অতপর তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, সমুদয় জাতিকে শিষ্য করো, আর কি পিতা ও পুত্র পবিত্রাত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। এই পদটা আমি আগে বলেছিলাম যে মতি ২৮ অধ্যায় ১৯ ২০ পদ, এবং আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে লোকদিগকে শিক্ষা দাও। সো সমুদয় জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, এবং তিনি আরো বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই প্রতিশ্রুতি বা এই প্রতিজ্ঞা কেউ কখনো করে নাই, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা ইব্রীয় ১৩ অধ্যায় ৫ পদ যদি দেখি, তিনি সেখানে বলছেন, আমি কখনোই তোমাকে ছাড়িব না, কখনোই তোমাকে ত্যাগ করিব না। অর্থাৎ ঈশ্বরের প্রেম আমাদিগকে খুব ধারণ করে রেখেছেন, ঈশ্বরের প্রেম আমাদেরকে আটকিয়ে রেখেছেন, যেন কেউ তার কাছ থেকে আমাদের কেড়ে নিতে না পারে। আমরা যদি রোমীয় ৮ অধ্যায় দেখি, সেখানে আমরা যদি একেবারে শেষের পদে ৩৪ ৩৫ ৩৬ ৩৬ পদের দেখি, ৩৬ থেকে ৩৯ পদ, সেখানে আমরা দেখতে পাই যে প্রেরিত পৌল তিনি সাক্ষ্য দিয়েছেন, খ্রিস্টের প্রেম হইতে আমাদিগকে কে পৃথক করিতে পারবে, তিনি যন্ত্রণা কষ্ট, দুঃখ, তাড়না, অভাব, খাদ্য, এমনকি মৃত্যু পর্যন্ত খ্রিস্টের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। সুতরাং ভাই বোনেরা, আমরা যে উদ্দেশ্য আমরা পড়েছি যে খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের কি উপকার আসে, অনন্ত জীবনের অধিকার নিশ্চয়তা আমরা পেয়েছি, আমরা সেই মুক্তি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। তাই যারা আপনারা এই জগতের পাপভার থেকে, অন্ধকার হইতে মুক্তি পেতে চান, প্রভু যীশু খ্রিস্টের উপরে যদি আমরা বিশ্বাস আনি, ইমান আনি, তাহলেই আমরা সেই পরিত্রাণ লাভ করিতে পারিব, সেই উপকারিতা আমরা পাব। তাই ঈশ্বর ধন্যবাদ করি, এবং আমরা ছোট প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের এই আলোচনা আমরা শেষ করি। ধন্যবাদ প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতার জন্য, যে ধার্মিকতা তুমি আমাদেরকে তোমার রক্তের বিনিময়ে দিয়েছ, যে পরিত্রাণ তুমি আমাদের মধ্যে দিয়েছ, আমাদেরকে দিয়েছ। আমরা তোমাকে ধন্যবাদ দেই, আমরা ধন্যবাদ দেই যারা এই পাঠ শুনবে, তুমি তাদের অন্তরে তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে কথা বলো, যেন তুমি যে উদ্দেশ্য নিয়ে জগতে এসেছ, জগতের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত করার জন্য, পাপ থেকে উদ্ধার করার জন্য, তুমি তাদের অন্তরে কথা বলো, যেন তারা সেই মুক্তি পেতে পারে, উদ্ধার পেতে পারে, এবং তোমার সন্তান, তোমার শিষ্য হতে পারে। তুমি আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ দান করো। এই প্রার্থনা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।